I'm Rajeshwari Ganguly Banerjee and today is 28th September 2016. I'm in conversation with Sri Debabrata Mukhopadhyay at his residence at Tarashankar Sharoni Tala.
Amar Mastermoshai Shubhash Rai Chowdhury ami ashole joto ta shiktam tar kache tar che beshi tar shonge kotha boltam. আমার মনে আছে সুভাষবাবুর সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এইভাবে, যে অনুষ্ঠানের কথা একটু আগে বললাম, ওস্তাদ নাসিম এবং নাসির, তার সঙ্গে ওস্তাদ আতা হোসেন খান সাহেব, এদের গান শোনার পরে আর একদিনের একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে নাসিম গিয়েছিলেন পুরিয়া ধানেশ্রী, সেদিনও আমি উপস্থিত ছিলাম সেখানে। পুরিয়া ধানেশ্রী গিয়েছিলেন এবং পুরিয়া ধানেশ্রী শোনার পরে আমি চলে আসি, তখনও পর্যন্ত সুভাষবাবুর সঙ্গে আলাপ হয়নি, তো এমনকি নাসিমের নামও তখন জানি না ঠিক মতো। আমি ফিরে এসে এই এখানে একজন ওই দর্জির কাজ করতেন, অদ্ভুত গভীর মানুষ ছিলেন, আমরা উমাদা বলতাম। তিনি শুধু দেশ ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গা, দেশ বলতে ওই সারা বছর দর্জির কাজ করে যা সঞ্চয় করলেন সেটা নিয়ে কখনো ওই হরিদ্বার লক্ষ্মণঝোলা ইত্যাদি চলে গেলেন সারা ভারত ঘুরে বেড়াতে। তার সঙ্গে সুভাষবাবুর খুব বন্ধুত্বও ছিল, আমার সঙ্গেও ছিল তার আলাপ। তো ওখানে সুভাষবাবু বসে একদিন কথা বলছেন, আমি সেখানে গেলাম, দাঁড়িয়ে আছি। তারপরে আমি হঠাৎ ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেদিন যে ওই পুরিয়া ধানেশ্রী গাইলেন ওর নাম কি? ওর নাম নাসিম হোসেন খান। কিন্তু তুমি পুরিয়া ধানেশ্রী জানলে কি করে? আমরা তো রাগটা অ্যানাউন্স করিনি। বললাম না, আমি ওটা বুঝতে পারি না। বুঝলে কি করে? আমরা সেটা বলতে পারবো না, আমি রাগ শুনলেই চিনতে পারি। তো বললে যে না, তুমি ওই নোটসগুলো বলতে পারো। আমি বললাম যে না, আমি ওটা বললেই আমার এক ধরনের বলবো একটা আমি গন্ধ পাই, ছবি একটা চোখের সামনে রং ভেসে ওঠে। তো বলবো অদ্ভুত, তো তুমি একদিন এসো না আমার ওখানে। ওই সুভাষবাবুর সঙ্গে আমার আলাপ এবং আমি ওর ওখানে যাই, উনি আমাকে শেখাতেন, নিজেই বলেন যে তোমাকে তুমি শিখবে, আমি শেখাতে শুরু করি। আসলে আমাদের বাড়িতে যেটা একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে আমি ফিজিক্সের ছাত্র ছিলাম, প্রচণ্ড চাপ ছিল পড়াশুনো, কিন্তু আমি পড়াশুনো বেশি করতাম না, যদিও ফিজিক্স খুব ভালোবাসতাম, আবার গানও খুব ভালোবাসতাম। মানে গানের ভয়ে ফিজিক্স পড়তাম না, গানের জন্য ফিজিক্স পড়তে পারতাম না, ফিজিক্সের জন্য গান শিখতে পারতাম না, এই অবস্থা। ফলে আমি বললাম যে আমি ঠিক অফিসিয়ালি তেমন শিখতে পারবো না, কিন্তু আপনি যদি শেখান আমি শিখব। তারপরে যাই হোক, উনি আমাকে শেখাতে শুরু করেন এবং আমি খুব দ্রুত বেশ কিছু বিষয় শিখে নিতে থাকি, তারপরে বাইরে চলে যাই। যে কথা যে সুভাষবাবু এরকম একদিন বললেন, কি বিকেলে কি করছো? বললো না কিছুই না। বলে চলো বুড়ো ওস্তাদের গান শুনবে, শুনতে যাব চলো। কিন্তু আমি আগ্রহ বোধ করলাম না, কারণ বুড়ো ওস্তাদ তারপরে আগ্রার নয়, বেনারসের। এখন বুঝি যে কি ভুল করতাম যদি না যেতাম, এবং বেনারস ঘরানা যে কী সেগুলো পরে যত উপলব্ধি করেছি তত অবাক হয়েছি। আমি বললাম চলুন। এখন পাইকপাড়া রোড একটি বাড়ি, আমার ঠিক মনে নেই কাদের বাড়ি এটা, কিন্তু অদ্ভুত ঝাড়লণ্ঠন দেয়া সাবেককালের তাদের বাড়ির সজ্জা, একটি বিশাল আয়না, সেটা দৈর্ঘ্যে হয়তো 10 ফুট উঁচু হবে এবং চওড়া 5 ফুট, এই রকম একটা বিশাল, নিশ্চয়ই বেলজিয়ান গ্লাস হবে, সেই আয়না পেছনে রয়েছে। আমরা গিয়ে বসলাম সব, ওস্তাদরা তখনও কেউ আসেননি। এমন সময় হঠাৎ এই আসছেন আসছেন এই শুনলাম, দেখি প্রথমেই সামনে মুস্তাক আলী খাঁ সাহেব আসছেন, তাঁর সঙ্গে আমার আলাপ ছিল আগেই। তো মুস্তাক আলী খাঁ সাহেব ঢুকছেন, আর তার পেছন পেছন নানকু মহারাজ, একেও আমি চিনতাম, নানকু মহারাজ আসছেন, তবলা সঙ্গতে থাকবেন, আর তার পেছনে যিনি, তিনি অদ্ভুত সুন্দর একটি মানুষ, প্রায় আমার মনে হয় 6 ফুটের কাছাকাছি লম্বাই হবেন, অথবা তখন আমি ছোট ছিলাম বলে আমার অত লম্বা মনে হয়েছিল। তো তেমনি টকটকে ফর্সা রং, আব্দির পাঞ্জাবি গিলে করা আর একটি একবারে বকের পালকের মতো সাদা চোস্ত পরে তিনি ভেতরে ঢুকছেন ঘরের, মুখে পান চিবুতে চিবুতে মৃদু হেসে তিনি ঘরে ঢুকছেন। আর দুপাশের মানুষ বসে আছি আমরা মেঝেই কার্পেটের উপরে, উনি ঢুকে ভেতরে যাবেন এমন সময় মনে হলো পাঞ্জাবির হাতাটা গোটানোর জন্য একটু ওপরে তুললে এরম করে একটা হাতটা ঝাঁকি দিয়ে নামিয়ে আনলেন, আর সঙ্গে সঙ্গে একটা মনে হলো যেন আতর জল ছড়িয়ে দিল কি সমস্ত ঘরে, এবং গোলাপ জল ছড়িয়ে দিল। আমি আমার মনে হলো যে আপনি ভেতর থেকে একটা আহা শব্দ সমস্ত শ্রোতাদের, তিনি মুহূর্তের ভেতর একটা ছুটতান করেছেন মারুবে আগের, এবং এই তান শোনার পরে আমি তখন বুঝলাম যে কি অসামান্য একটি অভিজ্ঞতা হতে চলেছে। উনি বসলেন, বসে ওইটা বলেই হেসে বসলেন, ততক্ষণে নানকুজি তবলা বাঁধছেন, বাঁধা হয়ে গেল, হয়ে কিচ্ছু কথা না বলে মুখে আর একটা পান ঢুকিয়ে সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন গান মারুবেহাকে, একটি খেয়াল। এবং সে বিচিত্র তার তানকর্তা, সেগুলো অদ্ভুত ধরনের তান, প্রত্যেকবার আমার এটা মনে হয়েছে যেটা আমার প্রথম নাসিমের গানের কথা আবার বলে ফেলি, সেটা হচ্ছে নাসিমের গান শুনে আমার মনে হলো যেন এই এই তরুণটি কোনো একটি বহু পুরনো একটি তরঙ্গ বাক্স খুলে তার ভেতর থেকে অনেক অ্যান্টিক্স বের করে করে আমাকে দেখাচ্ছেন, তুলে তুলে দেখাচ্ছেন। সে তার একটা অদ্ভুত সুগন্ধ, তার যে অদ্ভুত সৌন্দর্য, পুরনো দিনের কারুকাজ, সে এখন আর খুঁজে পাওয়া যাবে না। আমি নিজে এখন বুঝতে পারি যে সেই সৌরভ হারিয়ে গেছে শাস্ত্রীয় সঙ্গীত থেকে। যদি কেউ এখনও পুরনো দিনে সেই ঐতিহ্য ধরে রেখে থাকেন তাহলে তা আছে, কোনোদিন আবার বেরিয়ে আসবে, অন্তঃসলীলা নদীর মতো হয়তো আছে, কিন্তু শুধুমাত্র কিছু রেওয়াজ করে আর কিছু প্র্যাকটিস করে এটা হয় না। এটা বহু জন্ম ধরে যারা সাধনা করেছেন তাদের ভিতরে তারা সঞ্চয় করে রেখেছেন, সেটা যদি তারা দেন সেরকম প্রতিভাবান কোনো শিল্পীকে, তবে সেগুলো আবার আসবে। তো রামুজির গান শুনে ঠিক এইটা মনে হলো আমার, মনে হলো এই বৃত্ত এর কি রস, এবং ইনি যখন গান গাইছেন তখন আমি দেখলাম যে এদের তানের টাইপ প্রায় প্রত্যেকটা ছোট তানের মতো। এই ছোট তান আমরা অসম্ভব সুন্দর এই ছোট তানের প্রকাশ দেখেছি ওস্তাদ নিসার হোসেন খান সাহেবের মধ্যে, রামপুর শাসওয়ান ঘরানার সেই অসামান্য শিল্পী। আমার নিজের মনে হয় যে পরবর্তীকালের যারা নিসার হোসেন খান সাহেবের যারা অনুসারী তারা ছোট তানকে ওইভাবে করলেন না, কিন্তু নিসার হোসেন খান সাহেব যখন ওই কি বলে ভৈরবী তারানা গিয়েছেন, সেই ভৈরবী তারানা যার অনুসরণে মান্না দে গিয়েছেন, কিন্তু নিসার হোসেন খান সাহেবের তারানা না শুনলে, ভৈরবী তারানা না শুনলে কেউ বুঝতেই পারবে না যে আসলে কি ছিল সেটা, কি অসামান্য তারানা হতে পারে নিসার হোসেন খান সাহেবকে না শুনলে বোঝা যায়। আর প্রসঙ্গ তো আরেকজনের কথা আমি কিন্তু এইভাবেই বলব, প্রসঙ্গ তো আরেকজনের তারানার কথা আমার মনে হচ্ছে, তিনি ঠিক হ্যাঁ কলকাতাতেই এসে তিনিও গিয়েছেন, তার শুনেছি মেঘরাগে খুব তারানা গাইতেন ওস্তাদ আমির খান। হ্যাঁ ওস্তাদ আমির খাঁর তারানার কথা যারা, সেখানে কোনো দ্রুততা নেই কিন্তু, হ্যাঁ কিন্তু শুধু তাই নয়, ওস্তাদ আমির খাঁ যেটি পয়েন্ট আউট করেছেন প্রায়শই দেখবে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন বইয়ে লেখা থাকে এগুলো কিছু অর্থহীন শব্দের সমাহার, আসলে তা নয়, এগুলো প্রত্যেকটা অরিজিনাল তারানা ফার্সি ভাষায় অত্যন্ত গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে, তার মানে আছে। এবং ওস্তাদ আমির খাঁ এই সম্পর্কে লিখেছেনও নিজে, তার প্রবন্ধ আছে, সেখানে তিনি বিভিন্ন তারানার কথা বলেছেন, যে তারানায় তোমার অর্থ ধরো তান দ্বারা মানে তুমি আমার ভেতরে প্রবেশ করো, এই ওদের তানি মানে ও জানে, উনি জানেন, নাদের তানি মানে প্রিয় জান, প্রিয়তম জানে, অ্যান্ড সো অন। এবং সেখানে আমি আমার একটি বই আমি এই প্রসঙ্গে বলি, এতে এই বিষয়টাতে আলোচনা করেছি, সঙ্গীতের ভাষা বইটির নাম, সেখানে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমার হয়তো কাজে লাগতে পারে, এ প্রসঙ্গে উল্লেখ করলাম। সেখানে এই আমির খাঁর এই তারানার যে ইন্টারপ্রিটেশন সে কথাও আছে, এবং কিন্তু আমার নিজের মনে হয় যে অর্থহীন হোক যাই হোক, এইগুলো থেকে বেরিয়ে এসে তারানা আর এক রূপ পেল। তারানার প্রথম স্রষ্টা হচ্ছেন ওস্তাদ আমির খুসরো আর কি, এবং আমির খুসরো তার আগে যে খেয়াল গান গাওয়া হতো সে গান গাওয়া হতো দক্ষিণ ভারতীয় ভাষায়, এবং তারপরে প্রথম আমির খুসরো এটি ফার্সি ভাষায়, এবং ফার্সি ভাষায় অনুবাদ করে এই গান গাইলেন। তারানা হচ্ছে তার প্রথম সোপান, এবং তিনি এই তারানা গানের বলবো প্রবক্তা, আবিষ্কর্তা, যাই বলো, পরবর্তীকালে ওস্তাদদের মুখে এইগুলো বিকৃত হয়েছে। এই প্রসঙ্গে আরও বলি, আমি এরকম বুকে যাব কিন্তু একটা আরও বলি যে আমরা যাকে বলি তোমতায়নম, এই শব্দটি তোমতায়নম ধ্রুপদে আলাপে করা হয়, বিশেষ করে একটু দ্রুত করার সময় তোমতায়নম করা হয়, তা না 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 তা রে না তা রে না ইত্যাদি, এইগুলো যে করছি এগুলো হচ্ছে তোমার তোমতায়নম বলা হয়। তোমতায়নম শব্দটি আসলে এসেছে নমো অনন্ত হরি নারায়ণা এই শব্দ থেকে এসেছে, এইটাই নানা ঘুরে। এবং তারানা অবস্থাটাও অনেকটা এইরকম। আর একটা জিনিস পাশাপাশি, একটু আগে আগ্রা ঘরানার বোলতানের কথা বলছিলাম, বোলতানেও ঠিক এরকমভাবে সব একটা বাণীকে, খেয়ালের বাণীকে নানাভাবে বলতে বলতে তার ফয়াজ খাঁ সাহেবের যদি ললিত আমরা শুনি তার মধ্যে এগুলো আমরা পাবো। তাড়াপাতা হুঁ জয়সে জালাবিনা মিনা, সেই এই কথাটি তিনি নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন এবং তীব্র একটা বিরহকে প্রকাশ করছেন। তো এই অনেকে বলেন যে উচ্চারণ খুব খেয়ালিয়াদের উচ্চারণ সুন্দর নয়, আমি বলবো খেয়ালিয়াদের উচ্চারণ সবচেয়ে সুন্দর, তারা শুধুমাত্র একটা জিনিস লক্ষণীয়, রবীন্দ্রনাথ যখন লিখছেন যে বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারই দ্বারে, বনপথ হতে এনেছি সুন্দরী তুমি লবে নিজবে নি বন্ধে, তখন উচ্চারণের সময় লবে নি জবে নি বন্ধে হয়ে যায়। এও কিন্তু বোলতানের একটা খুব প্রাথমিক অঙ্কুরের ভেতর রয়েছে, এতে গান সুন্দর হয়, বাণীর কোনো অমর্যাদা হয় না, প্রতিটি গানের মধ্যে বাণী একেবারে কথ্য যে ভাষা তার সঙ্গে গানে প্রযুক্ত ওই বাণী একটু পার্থক্য হয়ে যায় উচ্চারণ ভঙ্গিমায়। বোলতান তারই চূড়ান্ত রূপ, তার থেকেই তারানায় আজকে অব্যক্ত অর্থহীন ধ্বনি যাকে বলেন তাই, কিন্তু উৎসটা সন্ধান করলে বুঝতে পারি অর্থ আছে, তোমতায়নমের ভেতরেও এই অর্থ আছে, গভীর গভীরতম একটা অর্থ।
আমি
বলছি আমি এবারে বলি, হ্যাঁ মারু বিহাগের পরে আমি বলছি, এরপরে উনি কি অসামান্য খেয়ালিয়া ছিলেন সেটা এখানে বোঝা গেল। এবং আমি এটাও শুনেছিলাম যে কেশরবাই কেরকার নাকি ওর কাছে ঠুংরিও শিখেছিলেন, হ্যাঁ, এবং এটা শোনা কথা একবার না অনেকের কাছে শুনেছি এটা, এবং কেশরবাই কেরকারের ওর কাছে ঠুংরি শিখেছিলেন, আর রামুজির বিশেষত ঠুংরি এবং টপ্পা, আজ পর্যন্ত কোনো টপ্পা গায়ক গায়িকা কাউকে রামুজির পাশে স্থান দেওয়া যায় এটা মনে হয়নি আমার। আর একজনের গান আমি সব গেয়েছিলেন, এবং টপ্পা শোনার ওই অভিজ্ঞতার পরে আমি আরও নাম করব না, নাম করা খারাপ, আরও সমস্ত ভারতবর্ষের বড় শিল্পীদের, আমি আকাশবাণীতে চাকরি করতাম, আমার সৌভাগ্য হয়েছে প্রচুর শোনার, তাদের সবারই শুনেছি। টপ্পা আজ পর্যন্ত রামুজির গানের কাছে কিছুই লাগে না, টপ্পা বললে আজও মনে হয় আমার। তিনি যে কি বিস্ময়কর কাণ্ড কারখানা করতেন, এবং সত্যি কথা বলতে কি হাতটা তুললেন, তুলে একটা তান করে হাতটাকে হঠাৎ বাঁদিকে নিয়ে এলেন, নিয়ে এসে ডান হাতটাকে বাড়িয়ে দিয়ে বাঁদিকে আবার অন্য আর একটা জায়গা থেকে একটা টান শুরু করে কি যে করলেন এ বোঝা যায়নি। এরকম একবার না, বারবার বারবার টানগুলো এরকমভাবে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে আকাশে অজস্র উল্কাপাত হচ্ছে। হ্যাঁ, যে কোনো ঠিক ঠিকানা নেই কোথা থেকে আসছে, অথচ ধীরে 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 আমি দেখছি যে আশ্চর্য ওই মহাকাশের সৌন্দর্যই সৃষ্টি করছেন তিনি। খাম্বাজ টপ্পা আমার আজও মনে পড়ে, আর যে মরি আর যে মরি সোনালি, আহা এইসব গান ভাবা যায় না। আমি পরে এই গান শুনেছিলাম মালিনী রাজুলকারের কণ্ঠে, অসামান্য গাইতেন কোনো সন্দেহ নেই। হাফিজ আহমেদ খান সাহেবের টপ্পাও শুনেছি, এরা সাংঘাতিক টপ্পা গায়ক, কিন্তু আমি রামুজির টপ্পা আমি আজও ভুলতে পারি না। কিন্তু মনে রাখতে হবে তখন উনি বোধহয় 70 পেরিয়ে গেছেন বয়স, তো রামুজির গান আমাকে যদি বলো তাহলে সামনে থেকে আমি আর কোনো শিল্পীর গান শুনে এতটা আপ্লুত হইনি পণ্ডিত রামপ্রসাদ মিশ্রের মতো।